जय निताई, जय गौर, जय श्री राधे। आम्रा नित्य प्रति श्रवण करे आसछि आज सप्तम दिवस व्यापी केवल मात्र 19 श्लोक। तन्मध्ये आम्रा श्रवण करेछि 16 और अवशिष्ट 3 मात्र श्लोक आम्रा श्रवण करे पाठेर बिरति देव। तो देख श्रीमद् भागवत सप्ताहते प्राय 18,000 श्लोक वर्णना करते हैं 7 दिन। अथच आम्रा श्री श्री गोपी गीत जा केवल मात्र 19 श्लोक ता आम्रा संक्षेपे बला जेते पारे, एटाके सार मर्म कथा बला जेते पारे। से सार कथा 19 श्लोक आम्रा मात्र श्रवण करेछि करते चलेछि। श्रीमद् भागवत एमोनी एकटी दिव्य ग्रंथ, शास्त्रेई बला होयेछे सर्व वेदांत सारं ही श्रीमद् भागवतम ईश्वत। समस्त वेद वेदांतेर सार होच्छे श्रीमद् भागवत। श्रीमद् भागवतेर मध्ये प्राय 334 अध्याय रयेछे, तार मध्ये दशम स्कंधेर এই যে গোপীগীত নামক যে অধ্যায়, এই গোপীগীতের থেকে উন্নত মানের বা অতি মহিমাযুক্ত কথা সমস্ত বেদ বেদান্ত উপনিষদ পুরাণ সমস্ত কিছু অধ্যয়ন করে যে ফল প্রাপ্ত হওয়া যাবে না, কেবলমাত্র গোপীগীত শ্রবণ করলে সেই ফল প্রাপ্ত হওয়া যায়, এমনই বলা হয়েছে গোপী গীতের মহিমার কথা প্রসঙ্গ। তাহলে সেই শ্রীমতী রাধারানী এবং গোপীদের যে প্রেম ভক্তির কথা, এ সাক্ষাৎ ভগবান বেদব্যাস এবং আমাদের আচার্য পাদগণ তারাও বলছেন এটা, অর্থাৎ মহিমা বর্ণন করা কারোর দ্বারাই সম্ভব নয়। এমনকি স্বয়ং ব্রহ্মাজি স্বয়ং অনন্তদেব তারাও ব্রজ দেবীদের কথা, শ্রীমতী রাধারানীর কথা কেউ বর্ণনাই করতে পারেন। তা আমরা তো অতি তুচ্ছ, তথাপি আমরা শ্রবণ করার সাহস করলাম কেন না? রাধারানী তিনি পরম দয়ালু, পরম কৃপাল, তার কৃপা আমরা প্রাপ্ত হব, তার মহিমা বর্ণন করা মানে একটা বাতুলতা। তথাপি রাধারানী তিনি কেমন, আমরা তো ছোট ছোট শিশু, আমাদের অনেক ভুল ভ্রান্তি, অনেক শব্দ হয়তো ঠিক ঠিক বলতেও পাচ্ছি না। তা ভগবানের কাছে রাধারানীর কাছে কেমন মনে হয়, যেমন ছোট ছোট শিশুরা কথা বলতে পারেন, তোতলা তোতলাভাবে বাবা মা কাকা বলে অস্ফুট শব্দ, তাতে বাবা মায়ের খুব আনন্দ হয়। তা আমরা ভুল ভ্রান্তি যা কিছুই হোক না কেন, রাধারানী ভাবছেন কিছুই হোক আমার ছোট শিশু তো বলার জন্য চেষ্টা তো করছে, তিনি আনন্দই পাবে। তা না হলে পূর্ণরূপে গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি যে প্রেম ভক্তি, এটা এমন কেউ নেই যে তার বর্ণনা করব। বড় বড় বিভূতিরা তারাও বর্ণনা করতে অক্ষম, কিন্তু যেন তেন প্রকারে যদি কেউ গোপীগীত নিত্য পাঠ করে শ্রবণ করে, তাহলে অতি অবশ্যই রাধা গোবিন্দের প্রতি তার প্রেম উৎপন্ন হবেই হবে, অনিবার্য। এর থেকে বড় কথা আর কি হতে পারে? তা আমরা কিছু কিছু প্রসঙ্গ এই রকমও আছে যেগুলো এই সভাতে বর্ণনা করা চলে না, আমি সেগুলিকে অনেক কঠিন শব্দ প্রয়োগ করে চলে গিয়েছি। সেগুলো সব জায়গায় সব কিছু কথা বলা সম্ভবপর নয়, কিন্তু সারাংশ কি, এই গোপীদের প্রতি শ্রীকৃষ্ণের যে প্রেম এটাকে আমরা লক্ষ্য করেছি। কৃষ্ণ বিরহ তারা কোনো প্রকারেই কোনো অবস্থাতেই তারা সহন করতে পারেন। গোপীরা বলেন, আমরা বহুকাল অনাহারে থাকতে পারব, অনেক দুঃখ অনেক কষ্টের মধ্যে থাকলেও আমরা ধৈর্য ধারণ করতে পারব, কিন্তু হে গোবিন্দ, তোমার বিরহ আমরা এক তিল সময়ের জন্য, একটি পলকের যে পড়ে এই সময়টাও যেন আমাদের কাছে মৃত্যুবধ মনে হয়, মৃত্যুর ন্যায় মনে হয়। তা সেই গোপীগণ, ভগবান দেখছেন আমার প্রেয়সীরা তারা আমার অভাবে আমার বিরহে কেমন তাদের ভাবনাটি হয়, দেখে তিনি পর্যন্ত অবাক, আহা দেখো এই গোপীদের আমার সঙ্গে কোনো প্রকার স্বার্থ নেই, তথাপি এই গোপীরা আমাকে মন প্রাণ সমর্পণ করে তারা আমাকে ছাড়া কিছুই চায় না। শ্রী গোবিন্দ পর্যন্ত বিস্মিত আশ্চর্যজনিত, আহা এই গোপীরা আমাকে এই প্রকার নিষ্কামভাবে উপাসনা করে থাকে। গোপীগণ শ্রীকৃষ্ণ বিরহে তারা মর্মান্তিকভাবে আহত হয়ে যেন প্রাণটা বেরিয়ে যায় যায় এমন পরিস্থিতি। রাধে রাধে, এত কথা বললে হবে না, আর আপনারা প্রত্যেকে কৃপা করে একটু একটু এগিয়ে আসুন, সামান্য সামান্য, তাহলে এদিকে এবং সামনের দিকে সরে আসুন, তাহলে অন্যান্য ভক্তেরাও একটু বসতে পারবেন। রাধে রাধে। তা সেই গোপীগণ তারা কৃষ্ণ বিরহে বিলাপ পরায়ণা, রহস্যে সংবিদম হৃচ্ছয়োদয়ম প্রসিতাননম প্রেম বীক্ষণা বহুদূরশ্রিয় বিক্ষধামতে মুহুরতি স্পৃহা মুহতে মনা। গোপীগণ আবার রোদন করতে করতে বলছেন, হে সখে, অর্থাৎ হে সখা, হে বন্ধু, একান্তে তোমার যখন বারংবার দর্শন করতাম তখন মনে হতো আমাদের কত আনন্দ, এই আনন্দ আর বিশ্ব ব্রহ্মাণ্ডে দেখা যায় না, এবং আজ যখন তোমার থেকে আমরা বিয়োগ দশায় উপস্থিত হয়েছি আমাদের চিত্তটা আমাদের মনটা আমাদের প্রাণটা যেন এখনই বেরিয়ে যায় যায়। হে গোবিন্দ, তুমি এইভাবে আমাদেরকে কেন মারতে চাইছ? এর থেকে কত কত বিপদ আপদ, কত অসুর থেকে তুমি আমাদের প্রাণ রক্ষা করেছ, যদি প্রাণ রক্ষা না করতে আমরা অতি সহজভাবে সেই সমস্ত অসুরের কবলে পড়ে আমরা মারা যেতাম, কিন্তু তোমার এই বিরহ তোমার এই বেদনা এ তো আমাদের সইতে হতো না। তাই হে হে সখে, অর্থাৎ হে বন্ধু, তুমি আমাদের দেখা দিয়ে আমাদের প্রাণকে রক্ষা কর। দেখুন, বারংবার গোপীগণ মুক্ত কণ্ঠে রোদন করে করে গোবিন্দ দর্শনের জন্য আকাঙ্ক্ষা করছে। তাহলে গোপীগণ শ্রীকৃষ্ণ ব্যতিরেকে অন্য কিছুই চান না। কৃষ্ণ সুখৈক তাৎপর্যম, তারা কৃষ্ণ সুখের জন্য নিজেদের পরিবার পরিবর্গকে ছেড়ে তারা গোবিন্দের চরণকে আশ্রয় করেছিলেন। তারা এখন সেই কৃষ্ণ বিরহে যমুনার তীরে উপনীত হয়ে নিজ নিজ প্রাণকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। গোবিন্দ তাদের মধ্যে লুকিয়ে থেকে দেখে ভাবছেন, তাই তো আমার প্রিয়া শ্রীমতী রাধারানী এবং তার সখীরা আমাকে এত ভালোবাসে, তাহলে আমার মধ্যে এমন কি দিব্য আকর্ষণী শক্তি আছে, এটা তো আমি নিজেও জানি না। গোবিন্দের ইচ্ছা হলো যে আমিও যদি আমাকে আস্বাদন করে দেখতাম, তাহলে আমি বুঝতে পারতাম যে আমার মধ্যে এমন কোন দিব্য আকর্ষণী সত্তা বিদ্যমান আছে। এই লোভেই শ্রীমান চৈতন্যরূপে অবতীর্ণ হয়ে শ্রীকৃষ্ণই স্বয়ং রাধাভাবে বিভাবিত হয়ে, অর্থাৎ রাধারানী যেমন কৃষ্ণভাবে বিভাবিত হতো বিভাবিতা হতেন, তদ্বৎ এখানে শ্রীমান মহাপ্রভু নিজের রূপ, নিজের গুণ এবং নিজের কৃপা এবং নিজের আকর্ষণ কেমন, এটা অনুধাবন করার জন্য, অনুভব করার জন্য তিনি শ্রীমান চৈতন্য রূপে তাও বা রাধারানী মিশ্রিত শ্রীঅঙ্গ যে সেই গোবিন্দকে ভালোবেসে গোপীরা কী আনন্দ পায়, তাই তো তিনি গোপীভাবকে আশ্রয় করে তিনি কৃষ্ণ চিন্তন করতেন। আহা, সেই শ্রীকৃষ্ণ তাহলে কেমন, কত সুন্দর, এটাকে কেবল আস্বাদন করার জন্যই শ্রীমান মহাপ্রভুর মুখ্য অবতার। এতদ ব্যতিরেকে ভগবান তিনি অবতীর্ণ হলে তো জীবকে উদ্ধার করেনি, ভক্তকে রক্ষা করেন, দুষ্টদিগকে বিনাশ করেন, এটা তার স্বাভাবিক ধর্ম। তাহলে শ্রীকৃষ্ণ নিজে পর্যন্ত মোহিত হয়ে আকর্ষিত হয়ে যে আমি কেমন, আমি সেটা জানতে চাই, আস্বাদন করতে চাই, তাই তো তিনি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমান চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে রাধাপ্রেম কেমন, গোপীপ্রেম কেমন, এটাকে আস্বাদন করার জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন। বল শ্রীমান চৈতন্য দেব কি জয়, ব্রজ বনৌকসম ব্যক্তিরাঙ্গতে ব্রেজিনহন্ত্রলম বিশ্বমঙ্গল ত্যাজ মনাচনা তৎস্পৃহাত্মন সজন হৃদ্রুজং ইয়ানিসুদন। হে কৃষ্ণ, ব্রজবাসী এবং ব্রজবাসীগণের দুঃখ নিবারণার্থে তোমার এই আবির্ভাব, তোমার অবতরণ নিরতিশয় দুঃখনাশক এবং বিশ্বের মঙ্গলস্বরূপ। তোমার স্পৃহা দ্বারা আমাদের মন অতি পীড়িত, অতএব যা তোমার এই স্বজনগণের মনোরোগ নিবর্তন ঔষধ, আমাদের প্রতি কিঞ্চিত মাত্র তা বিতরণ করো। আর একটু সহজভাবে শ্রবণ করি। গোপীগণ বলছেন, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, তোমার যে অবতার, এই অবতারের কারণ তুমি ব্রজবাসীদের রক্ষা করবে, এই পৃথিবীর সমস্ত দুষ্টগণকে বিনাশ করবে এবং তুমি এই বিশ্বের মঙ্গল স্বরূপ। তোমার এই পৃথিবীতে অবতার গ্রহণ করা মানে কি? সমস্ত পৃথিবীর জগজীবের পরম কল্যাণ সাধন করা। কিন্তু তুমি আমাদের সঙ্গে এই প্রকার ব্যবহার কেন করছো? তুমি কি জানো না যে আমাদের হৃদয়ের মধ্যে তোমার বিরহরূপ অসুর পুনঃ পুনঃ দংশন করে আমাদের প্রাণান্ত করতে চলেছে? তুমি তো সবই জানো, তবে আমাদের দেখা কেন দিচ্ছ না? কৃপা করে, দয়া করে এই অবলা অবলা অধমা নারীগণের প্রতি তুমি কৃপা প্রকাশ করে আমাদের দর্শন দাও। এইভাবে বারংবার প্রার্থনা করছে। তাহলে গোপীগণ তারা এমন কি পুণ্য করেছিল, গোপীগণ এমন কি তপ করেছিল যার ফলে তারা শ্রীকৃষ্ণের প্রতি সমর্পিতা আত্মা? এই গোপীগণ তারা তো পূর্বে সাধারণ কেউ ছিলেন না, বড় বড় তপস্বী ছিলেন, ত্রিকালদর্শী মুনি ছিলেন। একবার ভগবান ত্রেতাযুগে রামচন্দ্র রূপে দণ্ডক আরণ্যে, যেখানে সমস্ত ঋষি কুল তপস্যা করেন, সেখানে গিয়েছিলেন। ভগবান শ্রী রামের দর্শন প্রাপ্ত হয়ে রূপে আকৃষ্ট হয়ে সেই ঋষিরা প্রার্থনা করলেন যে আমরা আপনার সেবিকা হতে চাই। ভগবান শ্রী রামচন্দ্র বললেন, এই অবতারে সম্ভব নয়, এখানে অনেক কারণ। তবে আমি যখন শ্রীকৃষ্ণরূপে দ্বাপর যুগের শেষ ভাগান্তে ব্রজে অবতীর্ণ হব, তখন তোমরা আমার সেবিকা রূপে জন্ম পরিগ্রহ করে আমার সেবা প্রাপ্ত হবে। সেই দণ্ডকারণ্যের ত্রিকালদর্শী মুনিরা তারাও তপস্যা করে ব্রজের গৃহ থেকে, গোপেদের গৃহ থেকে গোপী রূপে জন্ম পরিগ্রহ করে তারা রামচন্দ্রের সেবায় এসেছিলেন। এছাড়া কিছু শ্রুতি এবং অন্যান্য সমস্ত মহা ত্রিকালদর্শী মুনিরা তারা লক্ষ লক্ষ বৎসর ধরে তপস্যা করে ব্রজে এসে গোপীদের বা গোপেদের গৃহ থেকে জন্ম পরিগ্রহ করে তারা শ্রীকৃষ্ণের দাসী হয়েছিল। আমরা ভাবছি যে আমরা পুরুষ, তাহলে প্রতি জন্মেই বোধহয় পুরুষ ছিলাম, এমন নয়। যারা মহিলা তারা ভাবছেন আমি বোধহয় জন্ম জন্ম ধরে বোধহয় নারী ছিলাম, তাও নয়। এ তো পরিবর্তন হতে থাকে সংস্কার অনুসারে, চিন্তন অনুসারে। অন্তি জামতি স্বাগতি, মানুষ মৃত্যুর সময় যে যেমন চিন্তা করে সে সেই শরীর প্রাপ্ত হয়ে যায়। ভরত মহারাজ তিনি সমস্ত পৃথিবীর রাজা ছিলেন। এই ভরত মহারাজের নাম থেকে এই দেশের নাম হয়েছিল কি? ভারত, ভারতখণ্ড বা ভারতবর্ষ। তার পূর্বের নাম ছিল এটা অজনাভবর্ষ, ইতিহাস বলছে, প্রাচীন ইতিহাস। এই ভূখণ্ডের, এই ভারতভূমির নাম ছিল অজনাভবর্ষ। অজ বলে একজন মহাধার্মিক রাজা ছিলেন, তিনি ধার্মিক দৃষ্টিকোণ দিয়ে এই পৃথিবী পরিচালনা করলে পর এই দেশের নাম অজনাভবর্ষ রূপে পরিণত হয়ে যায়। কালে কালে ভগবান ঋষভদেবের পুত্র ভরত, তিনি যখন ধার্মিক দৃষ্টিকোণ দিয়ে পরম ধার্মিক রাজা ছিলেন ভরত মহারাজ, তখন এই অজনাভবর্ষ ভারতবর্ষ নামে উপাধি প্রাপ্ত হলেন। তা এই ভূখণ্ড যে ভরত মহারাজ পরিচালনা করেছিলেন, করতে করতে তিনি সব ছেড়ে চলে গেলেন বনে, অর্থাৎ বানপ্রস্থ সংসারকে ছেড়ে। তা তিনি শশাগরা পৃথিবীর সম্রাট ছিলেন, তাহলে তাদের ভরত মহারাজের ভোগ ভোগৈশ্বর্য, মানে ভোগের যে যত প্রকার ঐশ্বর্য হতে পারে, সেই ঐশ্বর্য সাধারণ মানবের তো হতে পারে না। তিনি বিষয় ভোগ করতে করতে একেবারে বিতৃষ্ণা এসে গেল। বিষয়ভোগের কোনো সীমা নেই। আপনি মনে করছেন আমার যদি আরও কিছু অর্থ হতো তাহলে আমি একেবারে চিরশান্তি লাভ করতাম, আমার আর কোনো দুঃখ কষ্ট থাকত না, এটা মন বলে। কিন্তু আপনার কাছে সেই পর্যাপ্ত মাত্রায় অর্থ এসে উপস্থিত হলে তখন ভাববেন, না আমার এই এই জিনিস পরিবর্তন করা দরকার, না আরও অর্থের প্রয়োজন। যাদের কাছে অঢেল অর্থ আছে সেও কিন্তু সুখী নয়, তারও চাহিদা আছে যে যে কোনো প্রকারে আরও অনেক অর্থ যদি আমার হতো তাহলে আরও সুন্দর হতো, আরও ভালো হতো। তা এই কামনা বাসনার কোনো শেষ নেই। কামনা বাসনার কখনো শেষ হয় না। যে যেমন ব্যক্তি দেখবেন সে ভাবে যে আমার স্ট্যাটাসটা যদি আরেকটু উঁচু হতো তাহলে অনেক সুন্দর হতো, কিন্তু তা হয় না। এই কামনা বাসনার কোনো শেষ নেই। তা ভরত মহারাজ তিনি শশাগরা পৃথিবীর সম্রাট হয়ে বিষয় ভোগ করতে করতে, অত বড় ধার্মিক রাজা, বিষয় ভোগ করতে করতে বিতৃষ্ণা এল। কিছু বলবেন?
সবাই বলুন ধ্বনি দেবেন।
জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। তা বিষয় বাসনার কোনো শেষ নেই। আমাদের কিবা অর্থ আছে, কিন্তু যিনি সম্রাট তার কাছে অর্থের তো কোনো কমি থাকে না। তা ভরত মহারাজ তিনি পর্যন্ত বিষয় থেকে বিরত হয়ে দেখলেন এই পৃথিবীতে যত সম্পদ আছে যদি একজনকে দিয়ে দেওয়া যায় সেও পূর্ণতা লাভ করতে পারে না, সেভাবে আমার যদি আরও কিছু হতো। এটা ভগবানের মায়া। আবার দেখবেন একজন সাধু কিছুই নেই, থাকে গাছের তলায়, খিদা লাগলে ভিক্ষা করে খেয়ে নেয়, দেখবেন কত আনন্দে আছে, কত মজ মস্তিতে রয়েছে, ভগবানের নাম কীর্তন করে করে আনন্দে আছে। তা ভরত মহারাজ সব কিছু ছেড়ে চলে গেলেন ভগবানের মায়ার কবলে পড়ে, হরিণ শিশুকে প্রাপ্ত হয়ে মৃত্যুর সময় হরিণের চিন্তা করতে করতে তার হরিণ যোনি প্রাপ্ত হলো, হরিণ রূপে জন্মগ্রহণ করল। তা শ্রীমদ্ ভাগবত বলছেন, অন্তে যামতি সাগতি, ভগবদ গীতাতেও সেই একই কথা বলেছেন, আমি তো এখানে বিস্তার করছি না, কেবল রেফারেন্সের জন্য কথাটা টেনে নিয়ে আসলাম। তা বিষয় ভোগ করতে করতে বিতৃষ্ণা আসলে পর তিনি চলে গেলেন বানপ্রস্থ। ভগবানকে পেয়ে যাবেন যাবেন এমন অবস্থাতে ভগবান পরীক্ষায় ফেললেন। হরিণ শিশুকে চিন্তন করতে করতে হরিণ রূপেই জন্ম পরিগ্রহ করল। তা বৈষ্ণব দর্শন বলছে যে আমরা যে এখন পুরুষ আছি, সুতরাং পরপর জন্মে পুরুষই ছিলাম তা নয়, যারা নারী তারা যে এই জন্মে নারী অতএব পূর্বপূর্ব জন্মে নারী ছিলেন তাও নয়। যে মৃত্যুর সময় যেমন চিন্তা করে সে সেই শরীর প্রাপ্ত হয়। এই যে দেখুন শ্রী গুরুদেব আমাদের মন্ত্র দিয়েছেন, হরিনাম জপ করো, কীর্তন করো, পাঠ করো, শ্রবণ করো, কেন জানেন তো? এ কেবলমাত্র মৃত্যুর সময়ে, যখন আমাদের মৃত্যুকাল এসে উপস্থিত হবে, তখন মৃত্যুর সময় যাতে ভগবানের চিন্তা করতে পারি। তাহলে তো মৃত্যুর সময় করলেই তো হয়, বলছেন না, এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। যখন আমাদের প্রাণবায়ুটা বেরোবে সেই সময়তেও গোবিন্দ চিন্তন করতে হবে, রাধারানীর চিন্তন করতে হবে। এই যে জন্ম জন্ম ধরে অথবা সারা জীবন ধরে অনেক লম্বা সময় ধরে ভগবানের নাম করছে কেন? যে না, যাতে মৃত্যুর সময়ে এই নামটা আমার মুখ থেকে অথবা আমার হৃদয় কন্দরে যেন জপ চলতে থাকে, তাহলেই তো প্রভুকে পাওয়া যাবে। কিন্তু অভ্যাস যোগ, এই যে হরিনাম জপ করা হচ্ছে, এটা মৃত্যুর সময়তেও যাতে হৃদয়ে জাগরিত হয়, কণ্ঠে এসে মুখ দ্বারা নাম করা যায়, তাহলেই তো নামের সার্থকতা। এখন মৃত্যুর সময়তে যদি তার পরিবারকে চিন্তা করে, পুত্রের চিন্তা করে, কন্যার চিন্তা করে, স্বামীর চিন্তা করে, বিষয় চিন্তা করে, তাহলে তার সেইভাবে তার জন্ম হয়ে যাবে। তা এই ব্রজের গোপীগণ তারা প্রত্যেকে ছিলেন ত্রিকালদর্শী মহামুনি, সাধারণ মুনি নয়, যারা ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু বলে দিতে পারেন। ইয়ম্বিধ মুনি ঋষিরা জপ করে করে হাজার হাজার লক্ষ লক্ষ বছর জপ করেছেন, কোনো হয়তো বীজ, তাতে কৃষ্ণ মন্ত্রের বীজ হোক, রাধারানীর মন্ত্রের বীজ হোক, অথবা মহালক্ষ্মীর বীজ হোক, সেই মন্ত্র সেই বীজ জপ করে করে ভগবানের থেকে বর প্রাপ্ত হয়ে তারাই ব্রজে এসে গোপী হয়ে জন্ম পরিগ্রহ করে গোবিন্দের সেবায় নিয়োজিতা হয়েছে। এরা গোয়ালিনী নয়, তো লীলাক্ষেত্রে আমরা দেখছি গোয়ালিনী, কিন্তু তারা তো সব বড় বড় ত্রিকালদর্শী মুনিরা, তাদের সঙ্গে কারোরই তুলনা করা যায় না। ব্রজ দেবীদের, ব্রজ গোপীদের সঙ্গে বলছেন সাক্ষাৎ মা লক্ষ্মীরও তুলনা করা চলে না। তারা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়া। ভগবান শ্রীকৃষ্ণ যখন পুতনাকে মায়ের গতি প্রদান করে গোলোকে স্থান দিয়েছিলেন, ব্রহ্মাজি জিজ্ঞাসা করেছিলেন যে রাক্ষসী আপনাকে হত্যা করার জন্য এলো, আপনি তাকে ধাত্রীগতি অর্থাৎ মায়ের গতি প্রদান করলেন, তবে এই ব্রজবাসীরা, এই ব্রজগোপীরা তারা আপনাকে ছাড়া কিছু চেনে জানে না, বোঝে না, তারা তো আপনাকেই সমস্ত কিছু সমর্পণ করেছে, তাহলে এদেরকে আপনি কী দেবেন? শ্রীগোবিন্দ চিন্তাযুক্ত হলেন, ভগবান তিনি পর্যন্ত চিন্তাযুক্ত হলেন, প্রশ্নটা করেছেন কে? আদিকবি ব্রহ্মাজি। শ্রীগোবিন্দ বললেন, দেখো ব্রহ্মা, হে আদিকবি, তুমি অনেক কঠিন প্রশ্ন করেছ, ভগবানের কাছে প্রশ্নটা কঠিন লাগছে। হে আদিকবি ব্রহ্মা, এই ব্রজ গোপীদের ঋণ আমি কোটি কোটি জন্ম ধরেও শোধ করতে পারব না, আমি তো তাদের ঋণ থেকে মুক্তই হতে পারব না, সুতরাং তাদের ঋণে ঋণে আমি তাদের কাছে ঋণী থেকে যেতে চাই। ন পারয়ে অহম, আমি এই রাধারানী ব্রজ গোপীদের ব্রজবাসীদের ঋণ কোনো দিনই পরিশোধ করতে পারব না। ন পারয়ে অহম। ব্রহ্মাজি তিনি প্রথমে তো চিনতেই পারেননি যে ইনিই ভগবান, ইনি সেই পরব্রহ্ম। সমস্ত অপরাধ করার পর বৎস ভগবান শ্রীকৃষ্ণের সখাদের অপহরণ করার পর তখন তিনি জানতে পারলেন ইনি সাক্ষাৎ সেই পরব্রহ্ম স্বরূপ শ্রীকৃষ্ণ। তা ব্রহ্মাজি পর্যন্ত বলেছেন অহভাগ্যম অহভাগ্যম নন্দ গোপ ব্রজ কসম, এই ব্রজবাসীদের ভাগ্যের কোনো শেষ নেই, অহভাগ্যম অহভাগ্যম, তারা মহাভাগ্যবান মহাভাগ্যবতী, তাদের ভাগ্যের কোনো শেষ নেই, তাদের ভাগ্যের কথা বর্ণনা করা যায় না। এই ব্রজবাসীরা ব্রজগোপীরা তারা শ্রীকৃষ্ণের থেকে শ্রীকৃষ্ণ ব্যতিরেকে অন্য কিছুই আকাঙ্ক্ষা করতেন। আমাদের যদি কোনো দেব দেবী বা সাক্ষাৎ ভগবান তিনি যদি সাক্ষাতে বলেন যে হে ভক্ত বলো তোমার কি প্রয়োজন, আমাদের তো মাথাটাই নষ্ট হয়ে যাবে, বড় লিস্ট তৈরি করে ফেলবো কি কি চাই। কিন্তু যারা শুদ্ধ ভক্ত তারা গোবিন্দকে ছাড়া কিছুই চান না। প্রহ্লাদজি মহারাজকে নৃসিংহ ভগবান তিনি বলেছিলেন, হে বৎস প্রহ্লাদ, তুমি আমার থেকে কিছু বর চেয়ে নাও। প্রহ্লাদজি বললেন, আমি বর কি করব, আপনি যে আমাকে দর্শন দান করেছেন এর থেকে বড় কিছু আর কি পাওয়ার আছে? আপনার ভক্ত আমি, আপনার উপাসক আপনার দাস আমি, আপনি যে কৃপা করে আমাকে দর্শন দান করেছেন এর থেকে বড় ধরনের বর আর কি হতে পারে, আমি তো এটা বুঝতে পারি না। হে প্রভু, হে ভগবান, আমি কিছুই চাই না, ভগবান কয়েকবার বলল। ভাবছেন তাই তো, কোনো মহাপুরুষ বা ভগবান বা সম্মানিত ব্যক্তিও যদি বারবার কিছু বলে সেটাকে গ্রহণ করা উচিত। এইভাবে বলছেন, প্রভু আপনি যখন বলছেন আপনি বরদ, অর্থাৎ আপনার সঙ্গে কারো সাক্ষাৎ হলে বর গ্রহণ করতে হয়, এটা আপনার, আপনি ঈশ্বর, এটা আপনার একটা স্বাভাবিক, বরদ ঈশ্বর আপনাকে বলা হয় এই জন্য, তা আপনি যখন আমাকে বরই দেবেন তাহলে আমাকে এই বর দিন যেন আমি আপনার থেকে কোনো কিছুই, কোনো বরই, কোনো কিছুই আকাঙ্ক্ষা না করি। দেখুন কেমন বর চাইলেন। ন সভৃত্য সবই বণিক, যারা ভগবানের উপাসনা করে কিছু আকাঙ্ক্ষা করেন তারা দাস নয়, তারা ভক্ত নয়, তারা তো বণিক, অর্থাৎ ব্যাপারী। যদিও এটা বলতে অনেক সহজ, কিন্তু ভগবানের ভজনা করতে করতে যখন যখন ক্রমে ক্রমে চিত্ত শুদ্ধি হবে তখন দেখবেন ভগবানের কাছে কিছু চাইতে নেই, আরে নাচেই যদি সব কিছু পাওয়া যায় তাহলে বোকার মতন যাঞ্চা করার কি প্রয়োজন? চার প্রয়োজন নেই। ইহজগতে সকলেই কামনাযুক্ত, বাসনাযুক্ত। কামনা বাসনার কোনো শেষ নেই। পুষ্কর তীর্থে পৌরাণিক একটি উপাখ্যান মনে পড়ল, পুষ্কর তীর্থে ব্রহ্মাজির এই পৃথিবীতে একটি মাত্র মন্দির। ব্রহ্মাজির ব্যক্তিগত পার্সোনাল মন্দির আছে কেবলমাত্র পুষ্কর তীর্থে। ব্রহ্মাজির যদি আপনি কোনো মূর্তি দেখেন, দেখবেন মহাদেবের সঙ্গে রয়েছে, মহাদেব পরিবার বর্গের মধ্যে সেখানে ব্রহ্মাজির একটি মূর্তি রয়েছে, বা কোথাও গণেশজি আছে সেখানে ব্রহ্মাজির মূর্তি আছে, কিন্তু একেবারে পৃথক রূপে একমাত্র এই পৃথিবীতে একটি মন্দির পুষ্কর তীর্থে বহু প্রাচীন কথা, এটি সত্যযুগ থেকে চলে আসছে। এক মানব সে ভাবল যে আমি অতি সত্তরে কাকে সন্তুষ্ট করতে পারি, অকস্মাৎ নারদ মুনির সঙ্গে দেখা হয়। নারদজিকে বললেন দণ্ডবাদ প্রণাম আদি ইত্যাদি তো আছেই, যে হে মহামুনি আপনি আমাকে এই কথা বলুন, এই আমি অন্য সকলের মতন জন্ম জন্ম ধরে কৃষ্ণ কৃষ্ণ করে ভগবানকে পেতে পারব, এ অনেক কঠিন, আপনি আমাকে একটা সহজ সরল যুক্তি দিন যে আমি কোন ভগবানকে ডাকলে অতি তাড়াতাড়ি সন্তুষ্ট হবেন এবং আমার ইচ্ছা পূর্ণ হবে। বলছেন আরে তুমি তো পুষ্কর তীর্থে দাঁড়িয়ে আছো, তুমি এখানে ব্রহ্মাজির উপাসনা করো। ভক্ত উৎকট তপস্যা আরম্ভ করে ব্রহ্মাজির সাক্ষাৎকার লাভ করলেন। ব্রহ্মাজি বললেন বৎস, আমি তোমার তপস্যায় অতীব সন্তুষ্ট হয়েছি, আমার থেকে তুমি তিনটি বর চাও। ভগবান শ্রীবিষ্ণু মহাদেব ভগবানকে এবং ব্রহ্মাজিকে এজন্য অনেকবার বকুনি দিয়েছে যে যাকে তাকে এইভাবে বর দাও, ব্রহ্মাজি বিপদে পড়ছে, অন্তত একটা বরের কথা বললে না হয় কিছুটা হতো, সন্তুষ্ট হয়ে বলছেন তিনটে বর নাও। সেই ভক্তর তো কিছুই নেই, বলছেন যে প্রভু আমার একটি সুন্দর প্রাসাদের প্রয়োজন, বাংলো। বললেন তথাস্ত। বলছেন প্রভু আমার এত অর্থ দিন যে আমি সারা জীবনে দুই হাত দিয়ে ওড়ালেও শেষ হবে না, তথাস্ত। আর তৃতীয় বর, বলছেন তৃতীয় বর আবার যখন বর চাইব তখন তিনটে দেবেন। ব্রহ্মাজি সহজ সরল বুঝতে পারল, দুটো বর চেয়ে নিল, তৃতীয় বরের বেলা বলছে যে ঠিক আছে আরেকটা বর বাকি থাক, আবার যখন আমার দরকার হবে আবার তিনটে বর চেয়ে নেব। দেখুন কেমন দুষ্ট মানব। ব্রহ্মাজি তো সিধা সাধা ভগবান, তিনি ভগবানের অংশ, ভগবানের আত্মার থেকে উৎপন্ন, তিনি ভাবলেন তথাস্তু বলে চলে গেলেন, তিনটে বর বাকি রয়ে গেল। ব্রহ্মাজি ভাবলো ঠিক আছে মানব অনেক দুঃখে কষ্টে থাকে, আবার তিনটে বর চাইলে দিয়ে দেবো, কি আছে। বহুদিন চলে গেল, ভক্ত তো বিশাল বাংলো, তার ভিতরে সব স্নান করার পুকুর যাকে সুইমিং পুল বলা হয় সমস্ত কিছু সুন্দর ব্যবস্থা রয়েছে। অনেক দিন পরে এমন বর্ষা হয়েছে, এমন বর্ষা হয়েছে অনেক দিন ধরে যে রং খারাপ হয়ে গেছে, বর্ষায় ভিজে সর্দি কাশি হয়ে গেছে। মূর্তির সামনে বসে বলছেন হে ব্রহ্মাজি, ব্রহ্মাজি প্রকট হয়েছে, বলছেন বলো বৎস আমাকে কি জন্য চিন্তন করেছ। বলছেন কেন ওই যে তিনটে বর বাকি ছিল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি তিনটে বর তাড়াতাড়ি নিয়ে ফেলো, আমার তো অনেক কাজকর্ম থাকে, প্রভুর সেবাতে সেবা করতে হয় অনেক কাজকর্মই থাকে, বৎস তোমার তিনটে বরের কথা আমার মনে আছে তুমি নিয়ে নাও। বলছেন যে প্রভু আমার সমস্ত বিল্ডিংয়ের অর্থাৎ প্রাসাদের রং একেবারে ফিকা ফিকা হয়ে গেছে, এটা ঠিক করে দিতে হবে। তথাস্ত সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল, না মিস্ত্রি লাগলো না কিছু লাগলো। আর বলছেন এই বর্ষা হয়েছে এত না, আমার সর্দি জ্বর হয়ে গেছে, এটাও ঠিক করে দিন, বললেন তথাস্ত। ব্রহ্মাজি বলছেন তৃতীয় বর, বলছেন তৃতীয় বর কেন, ওই যে আবার যখন চাইব আবার তিনটে বর। ব্রহ্মাজি বুঝতে পারলেন এ বেটা আমাকে ব্ল্যাকমেল করছে। ব্রহ্মাজি বিপদে পড়লেন, এবারে তার গায়ে যদি মশা মাছি বসে এই রকম অবস্থা হয়ে গেলো, হে ব্রহ্মাজি দুটো বর নিয়ে বলে তিনটে বর আবার চেয়ে নেবে, বিপদে পড়ে গেল। ব্রহ্মাজি তো সৃষ্টি সংরচনা করবেন, প্রভুর আদেশকে মেনে চলবেন, না তার এই সমস্ত কাজ করে বেড়াবেন। তিনি একবার রুদ্ধমানা হয়ে কাঁদতে কাঁদতে ভগবান বিষ্ণুর কাছে গেলেন, যেতে চাইছিলেন না, ভাবছেন যদি তিনটে বর নিয়ে বিষয়টা রফাদফা হয়ে যায় তাহলে আর বিষ্ণুকে গিয়ে বিরক্ত কেন করব, প্রভুর কাছে কেন যাব। কারণ ব্রহ্মাজি এমন বর আরও অনেককে দিয়েছিলেন, যেমন হিরণ্যকশিপুকে দিয়েছিলেন, না দিনে মরবে না রাত্রে মরবে, না মানুষ দ্বারা না বানর দ্বারা না অস্ত্র দ্বারা না শস্ত্র দ্বারা না ব্রহ্মার সৃষ্ট কোনো জীবের দ্বারা। শেষ পর্যন্ত ভগবান বিপদগ্রস্ত হয়ে অনেক সব রকম ক্যালকুলেট করে দেখলেন আমি একদিকে মানব থাকব, একদিকে নৃসিংহ অর্থাৎ সিংহের মুখ থাকবে, তাহলে না মানব না পশু, ইত্যাদি চিন্তা করে তিনি হিরণ্য পশুকে বড় মুশকিলে বধ করেছিলেন। ব্রহ্মাজি ভাবছেন আবার যদি যাই তাহলে তো আমাকে আবার বকুনি দেবে, কিন্তু এ তো মহাবিপদে পড়েছে, সেই ভক্তের তো গায়ে মশামাছি বসলো, বলে হে ব্রহ্মাজি বিপদ, বিনা নির উপায় হয়ে তিনি ভগবান শ্রীবিষ্ণুর কাছে গিয়ে স্তব স্তুতি করতে লাগলেন। ভগবান তো বুঝতে পারলেন, বলছেন দেখো ব্রহ্মাজি তুমি কি বলতে চাও বলো। বললেন প্রভু এই ব্যাপার, মর্তের এক দীনহীন কাঙাল দরিদ্র আমার উপাসনা করলো, আমি সন্তুষ্ট হলাম, তাকে বর দিয়ে আমি এই বিপদে পড়েছি, যখন তখন হে ব্রহ্মাজি আমি গিয়ে উপস্থিত হতে হয় আমাকে, বর তো মিথ্যা যাবে না। ও তাহলে আবার সেই সমস্ত করেছো, তোমাকে বলেছি না বর দেবে না তুমি, আর প্রভু ভুল হয়ে গেছে, বলছে আগেও কতবার বলেছো ভুল হয়েছে, না আর হবে না, এই আমি কর্ণ ধারণ করছি আর হবে না প্রভু, এইবারটা আপনি রক্ষা করুন, সে তিন বর আর জীবনে শেষ হবে না, আমি শেষ হয়ে যাব কিন্তু ওই ভক্তের তিন বর আর শেষ হয় না, প্রভু কৃপা করে দয়া করে আমার প্রতি একটু কৃপা করুন। ভগবান শ্রীবিষ্ণু তিনি বাগদেবী অর্থাৎ মা সরস্বতীকে চিন্তন করলেন। ভগবান শ্রীবিষ্ণু বললেন যাও হে বাগদেবী, তুমি ওই ভক্তের জিওয়াতে গিয়ে ভর করো। অকস্মাৎ মা সরস্বতী বলাবেন, নিজে আর বলছেন না, যেমন আপনার রাবণের ভ্রাতা কুম্ভকর্ণ সে শুয়ে থাকত, কিন্তু তার আগে ওই শোয়ার ঘটনা হচ্ছে কি, ভগবানের কাছে তিনি যখন ইন্দ্র আসন চাইতে যাইবেন তখন মুখে জিওয়ার মধ্যে মা সরস্বতী এসে ইন্দ্র আসন আর বলতে পারল না, বলল নিদ্রা আসন, বললেন তথাস্ত। এখানেও সেই একই রকম করলেন, ভক্ত বলছেন হে ব্রহ্মাজি মা সরস্বতী বলাবেন, ব্রহ্মাজি প্রকট হয়েছেন, বলছেন ভক্ত বলো কি বলতে চাও, বলছেন কেন ওই যে তিন বর, ওই তিন বরের আজ আমি রফাদফা করেই ছাড়ব। ব্রহ্মাজি ভাবলেন তাহলে তো মন্ত্র কাজ করেছে, তাহলে তো ভগবান বিষ্ণু কাজ করছেন আমার। ব্রহ্মাজি তো একেবারে হাত জোড় করে বলছেন হ্যাঁ হ্যাঁ বৎস তুমি তিন বর আজ নিয়েই নাও, তাহলে তুমিও ফ্রি আর আমিও ফ্রি। প্রথমবার ব্রহ্মাজিকে বল প্রথমবার আপনি এই দিন আমার এই যত বিষয় বৈভব সম্পদ আছে সব নষ্ট হয়ে যাক, বললেন তথাস্ত, দুই হাত তুলে, অন্যদিন তো এক হাত তুলতেন, আজকে বললেন তথাস্ত। তারপরে বলছেন আমার সমস্ত বিষয় বুদ্ধি এবং এই সংসারের প্রতি মোহ মায়া মমতা এগুলো আপনি নষ্ট করে দিন দ্বিতীয়বার। তথাস্তু বৎস, তোর অনেক মঙ্গল হোক, অনেক কল্যাণ হোক। তৃতীয়বার ব্রহ্মাজি ভাবছেন কি জানি মন্ত্র কাজ করছে কিনা কি জানি, আবার যদি বলে তিনবার, তো বলছেন না আমার মধ্যে এমন বৈরাগ্য আপনি কৃপা করে দিন যাতে আমি বনে গিয়ে গোবিন্দের উপাসনা করে গোবিন্দকে লাভ করতে পারি। বলেন তথাস্তু। তা ভগবানের কৃপা হলে দেখুন বুদ্ধিও পরিবর্তন হয়ে যায়। তা ইহ জগতের মানবেরা কেমন, তারা যদি ভগবানকে দুটো চারটে ফল এনেও দেয় তাহলে তার জন্য কত রকম প্রার্থনা, আমার এই বিপদ থেকে মুক্ত করো, আমার এই ব্যবসায় লাভবান করাও, আমার কন্যার সৎপাত্রত্ব হোক, আমার পুত্রের ভালো জায়গার থেকে সম্বন্ধ আসুক ইত্যাদি। কিন্তু আসল কথা হচ্ছে এত এত প্রসঙ্গ বলার মূল কারণ হচ্ছে কি, যে ভগবানের কাছে কিছু চাইতেন। আর যদি না চেয়েই অনেক কিছু পাওয়া যায় তাহলে চাওয়ার কি প্রয়োজন আছে। ন সভৃত্য সবই বণিক, প্রহ্লাদ মহারাজ বলেছিলেন। তা এই ব্রজের গোপীগণ তারা শ্রীকৃষ্ণকে ব্যতিরেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের যত যত সম্পদ বৈভব আছে তাদের তো সেদিকে কোনোদিনই দৃষ্টি যেতেই পারে না। তারা কেবলমাত্র গোবিন্দকে চায়, তারা কেবলমাত্র শ্রীকৃষ্ণকে চায়, এতদ ব্যতিরেকে তারা আর কিছুই চায় না। তা সেই গোপীগণ শ্রীকৃষ্ণ বিরহে কত রকমভাবে, কত প্রকারভাবে মনের কত বেদনা উদ্গীর্ণ করে, অর্থাৎ এই গোপীগীতের মাধ্যম থেকে বলছেন প্রভু আমাদের সব অপরাধ ক্ষমা করে তুমি আমাদের একবারের জন্য দেখা দাও, আমাদের প্রাণটা বেরিয়ে যায় যায়। হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, আমরা যদি অন্তর্দশাতে অন্তর্সত্তাতে গিয়ে উপস্থিত হই তাহলে তুমি আর আমাদের বাঁচাতেই পারবে না, তুমি কৃপা করে দয়া করে আমাদের দর্শন দাও, রোদন করছি। অন্তিম শ্লোক, যত্তে সুজাত চরণাম্বুরুহম স্তনেষু ভীতাসনৈ প্রিয় দধিময়ী কর্কশেষু তেনাটবি মটসি তদ্ব্যথতে ন কিংসিত পূর্বাদেবীর ভ্রমতি ভীর্ব বদায়ুষম না। হে প্রিয়, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, তোমার ওই অতি সুকোমল চরণ তুমি আমাদের বক্ষে ধীরে ধীরে স্থাপনা করে আমাদের হৃদয়ের তাপকে বিদূরিত করে দাও, আমাদের প্রাণকে তুমি রক্ষা করো, এই প্রার্থনাই করি। তা তখন গোবিন্দ পর্যন্ত বিস্মিত হলেন যে এই ব্রজের গোপীগণ তারা আমাকে এইভাবে এমনভাবে তারা চায়। তাদের তো গোবিন্দের সঙ্গে গোপীদের যে প্রেম এ তো একেবারে জাম্বু নদ হেম, অতি শুদ্ধ অতি পবিত্র, তাদের কোনো চা পাওয়া নেই, অশুল্ক দাসিকা, শ্রী গোবিন্দের নিঃশুল্ক দাস, বিনা মূল্যের দাস, বিনা বেতনের দাস, অথচ তারা কেবল শ্রী গোবিন্দ ব্যতিরেকে অন্য কিছুই আশা আকাঙ্ক্ষা করে না। গোবিন্দের কৃপা হল, দয়া হল, আহা আমার ভক্ত আমার জন্য কেমনভাবে বিলাপ করছে, কেমনভাবে রোদন করছে, তাদের প্রাণটা যেন বেরিয়ে যায় যায়। গোবিন্দ তো তিনি কোথাও যাননি, শ্রী গোবিন্দ তিনি তাদেরকে ছেড়ে কোথাও যাননি, তিনি দেখছিলেন যে গোপীদের সেই হাবভাব, শ্রীমতী রাধারানীর সেই হাবভাব, গোবিন্দ আর থাকতে পারলেন না, তিনিও পর্যন্ত রোদন করছেন, ভাবছেন দেখো দেখো আমি এই গোপীদের সঙ্গে কপটতাই করেছি বটে, আমি তাদেরকে দুঃখ দিয়েছি। গোপীগণ তখন বিলাপ করছেন, মুক্ত কণ্ঠে রোদন করছেন, আর অতি গভীর যে যমুনা তাতে প্রাণ বিসর্জন দেবেন এমন উপক্রম করে তারা যখন কৃষ্ণ দর্শন লালসা, কৃষ্ণকে দর্শন করার যেই লালসা নিয়ে তারা মুক্ত কণ্ঠে গলা ছেড়ে তারা রোদন করছে অনন্ত গোপীরা, তখন ভগবান তিনিও আর স্থির থাকতে পারলেন না। তিনি কি করলেন, ইতি গোপ্যহ প্রগায়ন্ত প্রলম্পন্তস্য চিত্রদাহ রুরুদু সুস্বরম রাজন কৃষ্ণ দর্শন লালসা। হে রাজন, সেই গোপীগণ শ্রীকৃষ্ণকে দর্শন করার লালসায় যখন উন্মুক্ত কণ্ঠে বিলাপ পরায়ণা হয়ে রোদন পরায়ণা হয়ে যমুনার অতি গভীর এবং ভীষণ স্রোতস্বিনী নদী যমুনাতে যখন প্রাণ বিসর্জন দেবেন দেবেন, তখন শ্রী গোবিন্দ তিনিও রোদন করতে করতে তাদের মধ্যে প্রকট হচ্ছেন। তাসাম আবির্ভূৎসৌরী স্ময়মান মুখাম্বুজাঃ পীতাম্বর দ্রহ স্রগ্ভি সাক্ষান মন্মথ মন্মতাঃ। তাসাম, তাসাম মানে তাহাদের মধ্য থেকে ছৌরী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজের পীতাম্বর নিজের হাতে ধারণ করে অর্থাৎ একদিকে বলা যায় গলায় গামছা দিয়ে সাধারণ শব্দে তিনি তাদের যেন চক্ষুর জল পুঁছে দেবেন এমনভাবে পীতাম্বর দ্রহ স্রগ্ভি, পীতাম্বরকে এইভাবে ধারণ করে তিনি সমস্ত সকলের সম্মুখে তিনি কামদেবের ন্যায় প্রকট হলেন। বল ভক্তবৎসল ভগবান কি যায়, বল রাসবিহারী লাল কি যায়, বল রাধা রানী কি যায়, অনন্ত কোটি গোপী বৃন্দ কি যায়, জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরিব। শ্রী গোবিন্দ যখন সম্মুখে তাদেরকে পুনঃ দর্শন দান করলেন, সেই সমস্ত গোপীরা তারা শ্রীকৃষ্ণকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকলেন, তারা যেন নয়ন দিয়ে শ্রীকৃষ্ণের রূপরাশিকে নয়ন দিয়েই পান করতে লাগলেন। কোনো গোপী গিয়ে শ্রীকৃষ্ণের বাহু ধারণ করলেন, দক্ষিণ বাহু বাম বাহু, কোনো গোপী শ্রীকৃষ্ণের কর স্পর্শ করছেন, কোনো গোপী শ্রীকৃষ্ণের পীঠদেশ স্পর্শ করছেন, কোনো গোপী ভগবান শ্রীকৃষ্ণের চরণমূলে পতিতা হলেন, কোনো গোপী শ্রীকৃষ্ণের চরণ নিজের বক্ষে আঁকড়ে ধরতে লাগলেন, আবার কোনো গোপী তার বিদ্রুপ আচরণ করতে লাগলেন, তারা ভুরুকুটি করে চক্ষুকে বেঁকিয়ে যেমন যেন মনে হচ্ছে রাগ, রাগ না এগুলো প্রেমেরই তাৎপর্য, একেবারে ঠোঁটটাকে দাঁত দিয়ে কামড়ে ধরে শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বলছেন মনে মনে, এই কৃষ্ণের কোনো বিশ্বাস নেই, এই যে আবার যদি আমাদের ছেড়ে যায়, তাই রাগ হচ্ছে, নিজের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ধরে বলছেন খুব দুষ্ট খুব কপট। আবার কোনো গোপী শ্রীকৃষ্ণের রূপরাশি দর্শন করে ভূমিতে উপবিষ্টা হয়ে চক্ষু বন্ধ করে নিলেন, কেন? সেই গোপী ভাবছে এই শ্রীকৃষ্ণ যদি আবার যদি কোথাও লুকিয়ে পড়ে অন্তরিত হয় তাহলে আবার কষ্ট হবে, তাই সম্পূর্ণ রূপরাশি সাক্ষাতে দর্শন করে চক্ষু দিয়ে পান করে হৃদয়ের মধ্যে চিন্তন করতে করতে চক্ষু বন্ধ করে মাটিতে বসে তিনি গোবিন্দের ধ্যান করছেন। অদ্ভুত দৃশ্য, দেখুন শ্রীকৃষ্ণের প্রতি তাদের কেমন প্রেম ছিল, যে সমস্ত গোপীরা শ্রীকৃষ্ণের চরণ প্রান্তে আসতে পারেনি, নিজেদের গৃহকর্তার দ্বারা অবরুদ্ধ হয়ে গৃহে বসেছিল, তারা শ্রীকৃষ্ণ চিন্তন করতে করতে মনকে শ্রীকৃষ্ণের চরণে লাগিয়ে নিজের প্রাণকে পর্যন্ত ছেড়ে দিয়েছিল। তাহলে এমন ভক্ত গোপীদের ন্যায়, রাধারানীর ন্যায় এত বড় ভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও নেই, না আছে কোনো শাস্ত্রে, না দেখা যায় কোনো লোকে। শ্রী উদ্ধবজি মহারাজ তা বারংবার ব্যক্ত করেছে, গোপীদের প্রেম, গোপীদের ভালোবাসা, গোপীদের প্রীতি এ বর্ণনা করা যায় না। দার্শনিক আচার্য শ্রীমৎ জীব গোস্বামী এবং শ্রীল সনাতন গোস্বামী পাদ পর্যন্ত বলেছেন, তাদের কাছে প্রার্থনা করে, রাধারানীর কাছে প্রার্থনা করে, যে তোমার রূপের বর্ণনা হয় না, তথাপি কেবলমাত্র প্রয়াস করছি, যদি কিছুটা বলতে পারি, হে রাধে তুমি আমায় ক্ষমা করে দিও, তুমি আমার ধৃষ্টতাকে ক্ষমা করে দিও, আমি অবধ বালক তোমার কথা বলতে চাইছি। শ্রী শুকমণি তিনি তো রাধা প্রেমে মাতোয়াড়া হয়ে যান। শ্রী শুকমণি তিনি ব্রহ্মের ধ্যান করতেন, কিন্তু তিনি যখন দেখলেন সেই ব্রহ্মই সাকার রূপে মূর্তিমন্ত হয়ে শ্রীকৃষ্ণ রূপে বিদ্যমান, তখন তিনি আকৃষ্ট হয়ে সেই ব্রহ্মের ধ্যান ছেড়ে তিনি কৃষ্ণ ভক্ত হলেন, রাধারানীর ভক্ত হয়েছেন। শ্রী শুকদেব গোস্বামীপাদ শ্রীমৎ ভাগবতে কোথাও রাধা শব্দটি উল্লেখ করেন, গোপী শব্দ প্রয়োগ করেছেন, কেন না? পরীক্ষিত মহারাজের আয়ুকাল ছিল মাত্র 7 দিন, কেবলমাত্র 7 দিন। তা 7 দিনের মাঝে যদি শুকমণি একবার ভুলক্রমে বলে ফেলেন হে রাধে, তাহলে দেখা যাবে তিনি 6 মাসের জন্য ধ্যানস্থ হয়ে তিনি অন্তর্দশায় উপস্থিত হয়ে যাবে, তাহলে তো পরীক্ষিত মহারাজের অকল্যাণ হয়ে যাবে। তাই তিনি নিজেকে সম্বরণ করে রাধা শব্দটি সরাসরি উল্লেখ করেন। এই গোপীভাবের উপাসনা শ্রী শুকমণি তিনিও করতেন। তা আমরা এই কয়েকদিন যাবৎ এই গোপীগণের কথা শ্রবণ করলাম, কেবলমাত্র 18টি শ্লোক, যাকে বলা যায় ফুল বিস্তারিত বলা যায় না, এটা মানে সার কথাগুলিকে বলা হয়েছে। আবার কিছু কিছু জায়গায় যেটা সর্বত্র বর্ণন করা অনুচিত সেই জায়গাগুলোকে আমি কঠিন শব্দ দ্বারা বেরিয়ে গিয়েছি। তা এই গোপীগীত শ্রবণ করলে কৃষ্ণভক্তি হবেই হবে এটা সুনিশ্চিত, সমস্ত শাস্ত্রকারগণ এই কথা বর্ণনা করেছে। আমরা এই সংসারে থেকে শ্রীকৃষ্ণের উপাসনা করতে গেলে আমরা বলি আমাদের তো অনেক অসুবিধা, কিন্তু যারা প্রকৃত কৃষ্ণভক্ত সব অসুবিধার মাধ্যম থেকেই তারা শ্রীকৃষ্ণের উপাসনা করে। দেখুন মাতা কুন্তী তিনি যত যত বিপদ আপদের মধ্যে ছিলেন, এত বিপদ আপদের মধ্যে আমরা কেউ নই। আমাদের এক মাতাজি বোধ হয় গতদিনই বলছিলেন মাতা কুন্তী, তা বলে মাতা কুন্তীর যে সুনির্মল চরিত্র এবং উনি যত ঊর্ধ্বের ভক্ত ছিলেন, যত যত সতীদের চরিত্র দেখা যায় মাতা কুন্তীর ন্যায় শ্রীকৃষ্ণ ভক্ত সমর্পিত আত্মা বিরল। তা আমরা একটু তা শ্রবণ করি। মাতা কুন্তীর জন্ম হল মথুরাতে, তার পিতার বন্ধু ছিল কুন্তিভোজ রাজা। কুন্তিভোজ রাজার কোনো সন্তান সন্ততি না থাকায় কুন্তির এক নাম হচ্ছে পৃথা। তা পৃথাকে অর্থাৎ কুন্তি বলেই বলি যাতে বুঝতে সুবিধা হবে, তা দেবী কুন্তিকে কুন্তিভোজ রাজাকে সমর্পণ করলেন। কুন্তিভোজ রাজা সন্তানবিহীন থাকার দরুন কুন্তিকে পেয়ে নিজের সন্তানের আশা পূর্ণ হল। অকস্মাৎ দুর্বাসা মুনি সেখানে গিয়ে উপস্থিত হলেন। দুর্বাসা মুনির লীলা তো আপনারা সকলেই জানেন, বড় অদ্ভুত। দুর্বাসা মুনি একদিন কুন্তিভোজ রাজার নিকটে গিয়ে বললেন, আমি তপস্যা করে ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছি, আমাকে তুমি তোমার রাজধানীতে রাখো, আমি কিছুদিন এখানে বেশ ভালো মন্দ প্রসাদ পেয়ে শরীরটাকে ঠিক করব। অথচ দুর্বাসা মুনি কিন্তু দুর্বার রস ছাড়া কিছু খান না। লীলা কুন্তিভোজ রাজা মহা চিন্তায় ডুবে পড়লেন, দুর্বাসা মুনির সেবক কোথায় পাবো আমি, তো কথায় কথায় অভিশাপ দেয়, কথায় কথায় ভস্ম করে দেবে। রাজাকে চিন্তাযুক্ত দেখে পৃথা অর্থাৎ কুন্তিদেবী তিনি বললেন, পিতাজি আপনি বেশ কয়েকদিন যাবৎ কী যেন চিন্তা করেন, আমাকে বলা যাবে না? বলছেন, আরে পুত্রী, তোকে তো বলা যেতেই পারে সব কথা, তোর মতন কন্যা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ পায় সহসা? কি বলো তো। বলছেন, দেখ পুত্রী, দুর্বাসা মুনি এসেছিল তপস্যা করে ক্লান্ত শ্রান্ত, বলছে এখানে কিছুদিন থেকে সুস্থ হবে, কিছু ভালো মন্দ প্রসাদ পাবে, কিন্তু তাকে সেবা করার মতো তো আমি কাউকে দেখি না। বলছেন, কেন আমি আছি না? বলছেন, তুই পারবি রে? বলছেন, হ্যাঁ গো, আমার প্রতি তোমার ভরসা নেই? বলছেন, না ভরসা তো আছে। বলছেন, আমি বাবার সেবা করব। কুন্তিভোজ রাজা তিনি জানতেন যে পৃথার মধ্যে ধৈর্য শৌর্য এবং অনেক অনেক অলৌকিক গুণ তার মধ্যে ছিল। রাজকুমারী কুন্তিদেবী তিনি বললেন, বাবার সেবা আমি করব। দুর্বাসা মুনির সেবা করতে লাগল, এমনকি পদসেবা পর্যন্ত করত। দুর্বাসা মুনি একদিন বলছেন, আরে কুন্তি, এ মা, আমার কিছু শিষ্যরা কালকে কিন্তু খাবে এখানে। হ্যাঁ বাবা, কোনো অসুবিধা নেই তো, আমি নিজের হাতে রন্ধন করব। রাজকুমারী কুন্তি নিজের হাতে রন্ধন করলেন, বলে গেছেন 300 শিষ্য আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আপনার চিন্তা নেই, 300 শিষ্যের রান্না করে সব প্রস্তুত করলেন, করার পরে খানিকক্ষণ পরে ঠিক প্রসাদ পাওয়ার আধা ঘন্টা আগে এসে বললেন, আরে কুন্তি পুত্রী, ও তারা আসবে না, বারণ করে দিয়েছে। আচ্ছা তাতে কী হল? কোনো প্রকার অধৈর্যই ছিল না, অন্য কেউ হলে তো একেবারে কিছু না কিছু বলবেই, তাতে ঋষি যদি রুষ্ট হয় অভিসম্পদ প্রদান করবে। আবার কখনো বলতেন, আমি কালকে প্রসাদ পাব না। অকস্মাৎ ঠিক খাওয়ার প্রসাদ পাওয়ার পূর্ব মুহূর্তে এসে বললেন, আরে কুন্তি, এ আমার সঙ্গে তো 250-300 জন ভক্ত শিষ্য চলে এসছে, তারা তো পাবে, খাবে তো এখানে কিছু। বাবা কোনো অসুবিধা নেই, আমি এখনই করে দিচ্ছি। কীরকম ধৈর্যশীলা। আবার কোনো দিন বললেন, আজকে আমি কিছুই খাবো না, যা আছে নিয়ে এসো, সমস্ত শরীরে লাগিয়ে ফেললেন। যেমন গ্রন্থে আছে পুরাণে আমি তেমনই বলছি। দুর্বাসা ঋষি চিন্তা করে দেখলেন, কুন্তির তো কোনো বিরক্ত নেই। একদিন বলছেন যে, পুত্রী, আমি তোর সেবাতে অনেক অনেক সন্তুষ্ট হয়েছি, তুই আমার থেকে এক অলৌকিক বর প্রার্থনা কর। সব প্রভুর ইচ্ছায় হচ্ছে এগুলো। দেবী কুন্তি বললেন, বাবা আমি কি বর চাইব, আমার তো সব কিছু আছে, আমি রাজকুমারী, আপনি তো জানেনই আমার সব কিছু আছে, তা আমার তো চাওয়ার কিছু নেই, আপনি আমার প্রতি এই সন্তুষ্ট থাকলেই এটাই তো চাওয়ার পাওয়া, এটাই ঠিক থাকবে, আপনি সন্তুষ্ট থাকেন। বলছে না, তোকে আমি একটা কিছু না দিলে না আমার মনটা ভালো লাগছে না, তোকে অনেক পরীক্ষা করেছি, পুত্রী তুই কোনো একটা বর আমার থেকে চা। কুন্তি চিন্তা করে 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 আর কিছু না ভেবে পেরে বলছে, আচ্ছা আমি যদি কোনো দেবতাকে চিন্তন করি সেই দেবতা তিনি কি আমার সম্মুখে প্রকট হবেন? বলছেন হ্যাঁ আমার কাছে মন্ত্র আছে। তুই পুত্রী যে যে দেবতার চিন্তন করে এই মন্ত্র জপ করবি তৎক্ষণাৎ তাকে প্রকট হতেই হবে, আমার মন্ত্রের এমন প্রভাব। রাজকুমারী অল্প বয়স্কা, তিনি সেই মন্ত্র গ্রহণ করলেন এবং একান্তে নির্জনে বসে প্রাতকালে সূর্যদেব উদিত হলে পর সূর্যনারায়ণের চিন্তা করলেন, সূর্যনারায়ণ প্রকট হয়ে তাকে এক সন্তান দিয়ে চলে গেলেন। এবারে কুমারী কন্যার কাছে যদি একটা সন্তান এসে উপস্থিত হয় তাহলে একটা সমাজের ভয় থাকে, বাধ্যতামূলকভাবে বিপদে পড়ে সকলের সম্মান বাঁচানোর জন্য সমস্ত বেদনাকে হৃদয়ে চেপে রেখে তাকে গঙ্গার জলে ভাসিয়ে দিল। এবারে বিবাহ হলো মহারাজ পাণ্ডুর সাথে। মহারাজ পাণ্ডুর আবার রোগ ছিল, পাণ্ডুরোগ, পাণ্ডুরোগ মানে জন্ডিস বলা হয়। তার উপরে আবার ঋষি শাপাগ্রস্ত, সন্তান সন্ততি উৎপন্ন করতে গেলেই তার মৃত্যুকাল এসে উপস্থিত হবে, তার অসময়ে মৃত্যুও হয়ে গেল। আর এই দেবতাদের আবাহন করে সেই দুর্বাসা মুনির মন্ত্র প্রাপ্ত হয়ে তিনি পাঁচটি সন্তানের জন্ম দিলেন এবং দুটি মাদ্রীরও, মাদ্রীকেও মন্ত্র দিয়েছিলেন, নকুল সহদেব উৎপন্ন হলেন ইত্যাদি। তারপরে পাণ্ডুর মৃত্যু হলো, ছোট ছোট পাঁচজন শিশুকে নিয়ে মাদ্রী ও সহমৃতা হয়ে পাণ্ডুর সাথে চলে গেলেন। তাকে কত বিপদের মধ্যে থাকতে হয়েছিল, সমস্ত শত্রুদের মধ্যে থাকতে হলো, কখনো বিষদান, কখনো অগ্নিদান, কখনো ঋষি সাপ প্রাপ্ত হওয়ার জন্য উপক্রম ইত্যাদি ইত্যাদি। বনে বনে কাটালেন দিন, নিজের পত্নীকে পর্যন্ত, দ্রৌপদীকে পর্যন্ত লাঞ্ছিত হতে হলো। সব যে দুঃখ দেবী দ্রৌপদী দেবী কুন্তির সহ্য করতে হয়েছিল, কত কষ্টে মাদ্রীও চলে গিয়েছে, নিজ স্বামী পাণ্ডুও সেও পরলোক গমন করেছিল, তাহলে পাঁচটি শিশুকে কিভাবে কত কষ্টে মানুষ করেছিল তা আবার মহামহা শত্রু দুর্যোধন দুঃশাসন আদির মধ্যে, এর থেকে কষ্টদায়ক এই এর থেকে কষ্টযুক্তভাবে আপনারা কেউ নেই। বনে বনে খাওয়া নেই, থাকা নেই, বাসস্থান নেই, বনে বনে দিন কাটিয়েছে, কত কষ্ট। তথাপি গোবিন্দ চিন্তন থেকে তিনি বিরত হননি, এটাই মুখ্য কথা। যখন যখন বিপদে পড়তেন তিনি গোবিন্দের শরণাপন্না ছিলেন, গোবিন্দ রক্ষা করতেন। একটি সাধারণ বাংলা শব্দে বলেন না, রাখে হরি মারে কে। কুন্তি সমস্ত কিছু যখন ফিরে পেলেন, অতি সংক্ষেপে বলছি, আমরা পাঠের বিরাম দেবো আজ এবং আমাদের কীর্তনীয় বাবা এসছেন, আপনাদের কীর্তন শ্রবণ করাবেন। সমস্ত কিছু ফিরে পেলেন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে এই যত যত দুর্মদ অসুরগণকে শ্রীকৃষ্ণ বধ করেছিলেন, কিন্তু পাণ্ডবদের তার যশ প্রদান করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যদি পাণ্ডবদের সঙ্গে যুক্ত না থাকতেন তাহলে এক দুর্যোধন এত শক্তিশালী যে তাতে ভীম আদি সকলকেই সে নিঃশেষ করে দিতে পারত, কিন্তু শ্রীকৃষ্ণ থাকার জন্য তাদের কেউ কোনো প্রকার অনিষ্ট করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে সম্রাট পদে স্থাপনা করে তিনি বহুকাল থাকার পর তিনি চলে যাচ্ছেন আপন রাজধানী দ্বারকাপুরীতে যাদবদের মধ্যে। সমস্ত হস্তিনাপুরবাসীগণের যে বিরহ, যে দুঃখ নেবে এলো, যা বর্ণনা করা যায় না। তারা শ্রীকৃষ্ণগত প্রাণ, পাণ্ডবরা, দেবী দ্রৌপদী, মাতা কুন্তী আদি আদি। তা যখন তিনি দ্বারকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, ঠিক সেই সময়েতে এমনকি তিনি রথে একটি পদ রেখেছেন আর একটি পদ রাখবেন, অকস্মাৎ এক দেবী, এক নারী বিলাপ পরায়ণা হয়ে দেবী উত্তরা ব্রহ্মতেজে নিজের গর্ভকে বিনষ্ট যাতে না হয় সেজন্য তিনি ছুটে ছুটে আসছেন। পাহি পাহি মহাযোগিন দেবদেব জগৎপতে নন্নম তদ ভয়ম পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। সেই দেবী তখন বলছেন, পাহি পাহি, হে গোবিন্দ, তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো। এক অগ্নিপিণ্ড সে আমার বংশজকে, আমার গর্ভস্থ শিশুকে হত্যা করার জন্য আমার পেছনে পেছনে আস। তা মায়েদের গর্ভে ভগবান তিনি তো অনেকবার জন্ম পরিগ্রহ করেছেন, কিন্তু এখন কি হলো, উত্তরা দেবী কি বলছেন, পাহি পাহি মহাযোগিন দেবদেব জগৎপতে নন্নম তদভয়ম পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। দেবী উত্তরা তিনি বলছেন, হে ভগবান, হে প্রভো, তুমি আমাকে রক্ষা করো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি ব্যতিরেকে রক্ষাকর্তাই দ্বিতীয় কেউ নেই। ভগবান তাকে রক্ষা করলেন, নিজেই উত্তরার গর্ভমধ্যে প্রবিষ্ট হয়ে গর্ভকে রক্ষা করলেন, বা পরীক্ষিতকে পুনঃ প্রাণ দান করলেন। সেদিন শ্রীকৃষ্ণের আর যা হলো না, মাতা কুন্তী দুটো হাত ধরে নিয়ে তিনি যাচ্ছেন। মাতা কুন্তী শুধু প্রণাম করছেন, নমস্যে পুরুষম তদ্যমীশ্বরম প্রকৃতে পরম অলক্ষম সর্বভূতানাম অন্তর্বহিরবস্থিতম। তিনি বারবার প্রণাম জানাচ্ছেন শ্রীকৃষ্ণকে। তা বারবার প্রণাম যখন জানাচ্ছেন, আবার বলছেন পুনঃ পুনঃ 26টি শ্লোকের দ্বারা স্তুতি করেছেন দেবী কুন্তী, কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। 26টি শ্লোক তো আমরা শ্রবণ করতে পারবো না, সময় সংক্ষেপ 2টি শ্লোক শ্রবণ করলাম। তা বারংবার মাতা কুন্তী শ্রীকৃষ্ণের স্তুতি করছেন আর বলছেন, হে কৃষ্ণ, হে ভগবান, তোমাকে আমি কী করে চিনব, আমি এক অবলা নারী, আমি তোমার কী করে স্তব করব, কী করে স্তুতি করব, তাই আমি শুধু তোমাকে নমস্কার করি। মাতা কুন্তীর হাত দুটোকে ধরে শ্রীকৃষ্ণ ভেতরে নিয়ে যাচ্ছেন আর বলছেন, পিসিমা, পিসি সম্বন্ধে, পিসিমা, তুমি আমাকে ভগবান বলে বলছ, আমি তো তোমার ভ্রাতুষ্পুত্র, তোমার ভাইয়ের ছেলে, তুমি তো আমার মা, তুমি আমার মায়ের তুল্যা, সুতরাং তুমি আমাকে স্তব স্তুতি করলে আমার অপরাধ হবে না। বলছেন, হে কেশব, হে মাধব, তুমি আমাকে এই মায়ার বন্ধনে জড়িয়ে কেন দিচ্ছ, আমি তোমার কৃপায় এবং তোমার ভক্তদের কৃপায় এটা জানি যে তুমি আমাদের কুলে অবতীর্ণ হয়েছ, কিন্তু তুমি সাক্ষাৎ শ্রীমন নারায়ণ, তুমি সাক্ষাৎ ভগবান, তুমি আমার সঙ্গে এই প্রকার ছলনা করো না। ভগবান শ্রীকৃষ্ণ নিজ পিসি মা কুন্তী দেবীকে ধরে তিনি অন্দর ভেতরে প্রবেশ করলে পর বসেছেন। তখনও শ্রীকৃষ্ণ এবং মাতা কুন্তী একটি সিংহাসনে বসে শ্রীকৃষ্ণ মাতা কুন্তীর হাত দুটোকে ধরে বলছেন, পিসিমা, তুমি যখন জানতেই পেরেছ আমি ভগবান, তুমি আমার থেকে একটা কিছু চাও। দেখুন চার কথা যে হচ্ছে, পিসিমা দেবী কুন্তী তিনি মুক্ত কণ্ঠে রোদন করতে লাগলে, বলছেন, হে গোবিন্দ, হে মাধব, হে কেশব, আমার যখন কেউ ছিল না, আমি যখন বিপদে বনে বনে শত্রুদের মধ্যে কতভাবে লাঞ্ছিত হতাম, আমার পাঁচটি পুত্রই মারা যেত, তুমি সেই বিপদের সময় আমাকে এসে রক্ষা করেছো, আমাকে দর্শন দিয়েছো, আমাকে সান্ত্বনা দিয়েছো, আজ যুধিষ্ঠিরকে তুমি রাজ মুকুট পরিয়েছো এবং সমস্ত যোদ্ধাদের তুমি নিহত করে আমার পুত্রদের যশ প্রদান করেছো, আজ আমি সব কিছু ফিরে পেয়েছি, তার পরিবর্তে তোমাকে আমি হারাতে বসেছি, এখন আমার সব হয়েছে, তাই তুমি চলে যাচ্ছ। তুমি যদি আমাকে বরই দেবে তাহলে তুমি আমাকে এই বর দাও, বিপদহ সন্তুতা শস্য তত্র তত্র জগৎগুর ভবত দর্শনম স্যাৎ স্যাৎ অপুনর ভব দর্শনম। বিপদহ সন্তু, আমি যখন বিপদের মধ্যে ছিলাম, মহা দুঃখের মধ্যে ছিলাম, আমি তোমায় চিন্তন করতাম, তুমি এসে আমাকে রক্ষা করেছো, আমার পুত্রদের রক্ষা করেছো, আজ আমি সব কিছু ফিরে পেয়েছি, নিষ্কণ্টক রাজ্য পেয়েছি, তুমি যুধিষ্ঠিরকে সম্রাট পদে অধিষ্ঠিত করেছো, আর এখন তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তাহলে তুমি যখন আমাকে বরই দেবে তাহলে তুমি আমাকে এই বর দাও, আমি যতবারই জন্মগ্রহণ করব যেন আমি প্রতিটি পদে পদে প্রতিটি মুহূর্তে মুহূর্তে বিপদের মধ্যে থাকি, তুমি আমাকে বিপদ দাও। ভক্ত কেমন চিন্তা করা যায়, তাদের মনের ভাবকে চিন্তা করা যায়, কেন তারা কেবলমাত্র গোবিন্দ দর্শন চান, প্রভুকেই চান, আমার এই রাজপাট বিষয় বৈভব কিছুই চাই না, তুমি আমাকে আবার যদি জন্ম দাও, প্রতি জন্মেই আমাকে দুঃখে রেখো, আমাকে বিপদে রেখো, তাহলে আমি তোমায় ডাকলে তৎক্ষণাৎ তুমি আমার কাছে আসবে, এই বর দাও। ভগবানের ভাণ্ডারে তো এই বিপদ আপদ তো থাকতে পারে না। ভগবান ঈশ্বর হেসে পিসিমায়ের মস্তকে হাত বুলিয়ে দিয়ে মা যেমন মাতা এবং পুত্রের যে বাৎসল্যতা সেই প্রকার বাৎসল্যতা প্রদর্শন করিয়ে পিতামহ ভীষ্মদেবের অন্ত্যেষ্টিক্রিয়া করে তিনি চলে গেলেন। অর্জুনও সাথে চলে গেলেন। তিনি যখন ফিরে এলেন, অনেক বিস্তারিত বর্ণনা, তো মাসের পর মাস বললেও শেষ হবে না, আমি জাস্ট দিগদর্শন করাচ্ছি। যখন ফিরে এলেন অর্জুন, অর্জুনের মুখ থেকে যখন মাতা কুন্তী শ্রবণ করলেন যে শ্রীকৃষ্ণ এই পৃথিবী ছেড়ে নিজ স্বধাম গোলোকে চলে গিয়েছেন, এই কথাটা যখন শ্রবণ করলেন, মাতা কুন্তী আবার সেটাকে আবার জিজ্ঞাসা করলেন, আরে অর্জুন তুই কি বলছিস, আবার বল, আমাদের কেশব কি নেই, আমাদের মাধব কি আর নেই? বলছেন, না মা, মাধব আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, সাথে সাথে আমাদের সব শক্তিও চলে গিয়েছে, আমার সেই পরাক্রম, আমি যে অনেক বড় যোদ্ধা, আমি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, আমি এই বাণটাও আমার স্কন্ধে রাখতে পাচ্ছি না, আমি এখন বুঝতে পাচ্ছি আমাদের যত শক্তি, যত প্রভাব, যত বৈভব, এ তো শ্রীকৃষ্ণের দেওয়া ছিল। মাতা কুন্তী বলছেন, তাহলে মাধব আর নেই, মাধব আর নেই, মাধব চলে গিয়েছে, এই মর্ত্যভূমি ছেড়ে, এই মর্ত্যলোক ছেড়ে স্বধামে চলে গিয়েছে। তৎক্ষণাৎ দেবী কুন্তী মাটিতে আসন করে বসে সঙ্গে সঙ্গে মনকে গোবিন্দের চরণ চিন্তা করতে করতে কয়েক নিমেষেই, মানে সঙ্গে সঙ্গেই নিজের প্রাণকে ত্যাগ করে ভগবৎ লোকে চলে গেলেন। তাহলে কেমন ভক্ত এনারা! বল দেবী কুন্তী মাইয়া কি যায়, বল ভক্ত বৎসাল ভগবান কি যায়। তাহলে ভক্ত কেমন হতে পারে? তারা শ্রীকৃষ্ণকে ছাড়া কিছুই চায় না, কিছুই আকাঙ্ক্ষা করে না। ভক্ত কেবলমাত্র ভগবানকেই চান। ভগবানকে পেলে সমস্ত কিছু পাওয়া হয়ে যায়। পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো বস্তু নেই যে পাওয়া বাকি থাকে যদি গোবিন্দকে কেউ পেয়ে যায়। তা সমস্ত ভক্তেরই অভিলাষ বা অভিলাষা থাকবে কি, যে না আমি যাতে প্রভুর চরণ প্রাপ্ত হতে পারি, আমি যাতে প্রভুর ধাম প্রাপ্ত হতে পারি। ঠিক আছে, অল্প অল্প করে হোক, গৃহে বা বনেতে থাকো, হাগৌরাঙ্গ বলে ডাকে, বলছেন আপনাকে গৃহ ত্যাগ করে বনে যেতে হবে না, আপনি গৃহেই থাকুন, বনেই থাকুন, যেখানেই থাকুন মহাপ্রভুর নাম করুন, মহাপ্রভু উপদিষ্ট হরিনাম করুন, তাহলেই দেখবেন আপনার চির শান্তি, চির আকাঙ্ক্ষা আপনার পূর্ণ হয়ে যাবে। বিষয় ভোগ করতে করতে মানুষ কোনোদিন বিষয় থেকে বিরত হতে পারেন। শাস্ত্র বলছেন এই পৃথিবীতে কোটি কোটি মানব, বলছেন সম্পূর্ণ এই পৃথিবীটা কেবল একটি ব্যক্তিকে যদি বলা হয় তুমি নিয়ে ভোগ করো, তাহলে তার কাছে আরও কিছু নতুন আশা কামনা উৎপন্ন হয়ে যাবে। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে কি, আশার কোনো অন্ত নেই, আশার কোনো শেষ নেই। আশাই পরমম দুঃখম নৈরাশ্যম পরমম সুখম। আশা একটা দুঃখের কারণ। যারা দেখবেন স্বল্পেতে সন্তুষ্ট, তারা দেখবেন সর্বদাই খুশি, সর্বদাই আনন্দিত। আর যিনি অতৃপ্ত, কামনা বাসনা গ্রসিত, তাকে বহু বহু কিছু দিয়ে দিলেও তার শান্তি আসতে পারে। আরে আপনার যদি বহু কিছু থাকে, বহু বৃত্ত, বহু সম্পদ আদি থাকে, অথচ মনে শান্তি নেই, তাহলে কি লাভ? মনের শান্তি প্রয়োজন। তা সেই মনের শান্তি আসবে কোথা থেকে? এই শ্রীকৃষ্ণ ভজন করতে করতে, হরিকথা শ্রবণ করতে করতেই চিরশান্তি লাভ করা যেতে পারে। এই পৃথিবীতে আমরা এসেছি আমার আমার করে আমরা পাগল হয়ে যাচ্ছি, কিন্তু একদিন আমাদের প্রত্যেককেই সব কিছু ছেড়ে চলে যেতে হবে, এটা অতি ধ্রুব সত্য কথা, আমরা প্রত্যেকেই জানি, কিন্তু সেটা আমরা কার্যে পরিণত করতে পারি না। তা ভগবান তিনি আমাদের প্রতি সর্বদাই কৃপা বর্ষণ করছেন, কিন্তু আমরা কৃপাকে গ্রহণ করতে পারছি না, এটাই আমাদের পরম দুঃখ, চরম দুঃখ। যে যেমন পরিস্থিতিতে থাকুক না কেন, তাকে ঈশ্বরের উপাসনা করা একান্ত কর্তব্য। ভগবানের লীলা কথা শ্রবণ করা, চিন্তন করা, কীর্তন করা, এটা মানবকে পরম আনন্দ শান্তি দিয়ে অন্তিমে ভগবত লোকে নিয়ে চলে যায়। এই যে আমরা মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছি, আমরা এটাকে হেলায় কাটাচ্ছি, হেলাতে কাটিয়ে দিচ্ছি, আমাদের রূপ গুণে অর্থের আকর্ষণে আমরা মানুষকে মানুষ বলে মনে করছি, যা ইচ্ছা তাই করছি, কিন্তু তা নয়। এই মনুষ্য জন্ম এবং পশুপক্ষী আরও বিভিন্ন প্রকারের জন্ম আছে, তার মধ্যে মনুষ্য জন্মের তো কিছু বৈশিষ্ট্যতা আছে। আমাদের মধ্যে ভগবান দিব্য চেতনা দিয়েছে, বিবেক অবিবেক কি এটা বোঝার জন্য আমাদের মধ্যে শক্তি দিয়েছে, সেই বোধ দিয়ে বিবেক দিয়ে ঈশ্বরের উপাসনা করতে হবে। ইহ জগতের মানুষ দেখুন না, যে যার সংস্কার অনুসারে জন্মগ্রহণ করেছে, কেউ খেতে পায় না, কত কাজকর্ম করছে, দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতে পারে না, আবার কেউ খাচ্ছে দাচ্ছে বেশ ভালোই আছে, আবার যাদের অর্থ আছে তাদের প্রচুর অর্থ আছে। ভগবান কিন্তু কাউকে দরিদ্র করে পাঠান না। দরিদ্র আমরা হয়ে যাই কেন? নিজেদের সংস্কার বশত। এই পৃথিবীতে যত দরিদ্র দেখা যায়, শাস্ত্র বলছেন তারা কোনো এক সময় অনেক ধনাঢ্য ছিল, কিন্তু তারা না করেছিল কোনো পুণ্যকর্ম, না করেছিল কোনো ধর্মকর্ম, না করেছিল কোনো সাধু গুরু বৈষ্ণবের সেবা, না করেছিল ভাগবতের সেবা, না করেছিল কোনো সামাজিক অনুষ্ঠান, না করেছিল কোনো দরিদ্রকে সহযোগ। সুতরাং তারা কালে কালে জন্মে জন্মে তারা দরিদ্র হয়ে যায়। যারা ধর্মকর্ম করে মনুষ্য শরীর প্রাপ্ত হলেও তাদের ধন সম্পত্তি কমে যায় না। ভগবান নিজ মুখে বলছেন, হে উদ্ধব, মানব দেখুন একই মানব, কেউ দেখতে কত সুন্দর, কেউ কত সুন্দরী, আবার কেউ কত অসুন্দর, কেউ কত অসুন্দরী। কারো দিব্য শরীর, কারো দেখবেন পঙ্গু শরীর। তা ভগবান বলছেন যারা দেখতে অতি সুন্দর হয়, অতি সুন্দর সুন্দরী হয়, আবার অনেক ধন সম্পত্তিও আছে, আমার প্রতি, ভগবানের প্রতি এবং ভগবানের ভক্তদের প্রতি, সাধুগুরু বৈষ্ণবের প্রতি প্রীতি আছে, হে উদ্ধব জানবে আমার কৃপা তাদের প্রতি বর্ষিত হচ্ছে বলেই তাদের এই ভাবটা রয়েছে। অর্থকড়ি অনেকের আছে, কিন্তু দেখবেন তারা বিষয় বাসনাকে নিয়ে কেবল নিজে নিজের পরিবার পরিবর্গকে নিয়ে তারা ব্যস্ত থাকে, না করে ধর্ম, না করে কর্ম, না করে ভাগবতের সেবা অর্থাৎ ভাগবত কথার আয়োজন, তারাই গিয়ে মহা দরিদ্র হয়ে জন্ম নেয়। তা যারা দেখতে সুন্দর সুন্দরী অর্থাৎ সর্বাঙ্গ সুন্দর, ধনাঢ্য, গোবিন্দ সেবায় মন রয়েছে, গোবিন্দ সেবা করে, সাধুগুরু বৈষ্ণবের সেবা করে, তারা ভগবানের বিশেষ কৃপাপাত্র। অর্থ অনেকের আছে, কিন্তু কতজন ধর্ম যাজন করছে এটাকে দেখতে হবে, এটাই সাথে যাবে। বৈষ্ণব সব ফিলোসফিতে বলা হয়েছে যে আমাদের মৃত্যুর পর আমাদের সঙ্গে এই যে সংস্কার, সংস্কার মানে আপনি যে শুভ কর্মাদি করেছেন, ধর্মকর্ম করেছেন, তার যে ফল, সেই ফলটা আত্মার সাথে চলে গিয়ে আবার শরীর ধারণ করে, আবার জন্ম নেয়। তার যে সমস্ত শুভকর্ম করা থাকে তার সেই ফলটা আত্মার সাথে চলে যায়। তাহলে মূল কথা হচ্ছে আপনি যেমনই হন, যে কোনো স্টেজেই থাকুন, আপনাকে হরিভজন করা আপনার কর্তব্য। ভাবছেন কি অসুবিধা আছে, খাও দাও আর ঘুরে বেড়াও, আরে এটা কি কোনো লাইফ হলো? এই যে এত শিক্ষা, আগে পড়াশোনা করানো হতে কোথায়, গুরুগৃহে, কেন? সেখান থেকে ভদ্র হয়ে বেরিয়ে আসবে, সমস্ত শিক্ষা সেখান থেকে প্রাপ্ত হত। আর আজকালকার পড়াশোনা কি, এখন বর্তমান বিটেক করেছি, এমটেক করেছি, কিন্তু তার অভিপ্রায় কি, না কোথাও গিয়ে একটা চাকরের পোস্টে চাকরি করে কোনো প্রকারে খেয়ে দে আর বিষ্ঠা ত্যাগ করে জীবন শেষ, এটা কি কোনো লাইফ? সভ্যতা, ভদ্রতা, পিতামাতার প্রতি ভক্তি, সাধুগুরু বৈষ্ণবদের প্রতি ভক্তি, গোবিন্দের প্রতি ভক্তি, এই সংস্কারের সঙ্গে শিক্ষা থাকতে হবে। তা নাহলে খেয়ে দে জীবন কাটালাম, এটা কোনো লাইফ নয়, এটা তো যন্ত্রের মতো একটা কর্ম করা হচ্ছে। তাহলে মানুষ, মানুষ কোথায় হতে পারছি? আমাদেরকে যখন ভগবান মানুষ রূপে, মনুষ্য রূপে পাঠিয়েছে, আমাদের মধ্যে সেই সংস্কারকে তৈরি করতে হবে। অতি দুঃখের বিষয়, আমিও বাঙালি, সেই জন্য আমার বলতে সাহস হচ্ছে, অন্যান্য কাস্টের থেকে আমাদের বাঙালি একসময় তারা বড় বড় কবি ছিল, বড় বড় রাইটার ছিল, বড় বড় অনেক কিছুই ছিল, কিন্তু ধীরে 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 আমরা যেন সেই ওয়েস্টার্ন কালচারকে ফলো করছি। আর যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে বাস করছে তারা সেই ওয়েস্টার্ন কালচারকে ছেড়ে ভারতীয় সভ্যতাকে গ্রহণ করছে, আর আমরা ভারতীয় সভ্যতাকে ত্যাগ করে ওয়েস্টার্ন কালচারকে গ্রহণ করছি। এটা আমাদের কত দুঃখের কথা। আজ সমস্ত বিদেশ থেকে সমস্ত ভক্তবৃন্দেরা এসে তারা পথে পথে নিতাই গৌরের নাম করে কীর্তন করে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা ভারতবাসী হয়ে আমরা তাদের প্রতি ক্রিটিসাইজ করছি। এটা আমাদের অতি দুর্ভাগ্যের কথা। এর থেকে দুর্ভাগ্য আর আমাদের হতেই পারে না। আর বাড়াও, সাড়ে আটটা। সুতরাং বিরাম দেবো পাঠ। সুতরাং আজ সাত দিন ব্যাপী আমরা গোপীগীতকে লক্ষ্য করে, অর্থাৎ গোপীগীতের যে পূর্ণ বর্ণন সেটা আমরা মোটামুটি শ্রবণ করেছি, খুব বিস্তারিত বলা যায় না। তা আমরা বিশেষভাবে লক্ষ্য করেছি যে ভগবানের প্রতি গোপীদের কেমন ভক্তি। সেই ভক্তি তো ইহলোকে কারোরই হতে পারে না, কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে যে আমরাও যাতে গোবিন্দের চরণে কিঞ্চিত ভক্তি করতে পারি, ভজন করতে পারি, সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। তা আমার তো কোনো বোধ নেই, কোনো বুদ্ধি নেই আপনাদের সম্মুখে এই সাত দিন ব্যাপী কিঞ্চিত কিঞ্চিত করে হরিকথা বর্ণনা করলাম, যদি ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা নিজগুণে আমায় ক্ষমা করবেন। অর্ধকার দিনের পাঠের বিরাম এখানে দেওয়া হচ্ছে, আপনারা প্রত্যেকে ভাগবতের পূজন এবং যারা হয়তো ফুল আনতে পারেননি এখান থেকে একটু ফুল নিয়ে ভাগবতে দিয়ে দেবেন, এটাই প্রার্থনা। সাথে সাথে কীর্তন এবং আরতি এবং অর্ধ
দেবেশ উপাধ্যায়,
শ্রী দেবেশ উপাধ্যায়জি অনেক সুন্দর কীর্তনিয়া, অনেক ভাবময় কীর্তন করে আমাদেরকে শ্রবণ করাবেন। সুতরাং আমি পাঠ এই জন্য একটু পূর্বেই ছেড়ে দিলাম, আপনারা এখানে অবস্থান করুন এবং সেই কীর্তন আনন্দ গ্রহণ করুন, এটাই প্রার্থনা। তাই এই ভাগবতীয় সভার আয়োজন শ্রী মধুসূদন মণ্ডলজি তিনি করেছেন পরিবারের সঙ্গে, এবং আরও আরও ভক্তরা ওনাকে সহযোগ করেছেন, এবং এই ভাগবত কথার অনুষ্ঠান মুখ্যরূপে শ্রী মধুসূদনজি তার মাধ্যম থেকেই হয়েছে। আমরা প্রার্থনা করি যাতে ওনারও কৃষ্ণভক্তি তো আছেই, আরও ভক্তি বর্ধিত হোক, এবং ওনার পিতা স্বর্গীয় লক্ষ্মীনারায়ণ মণ্ডল এবং মাতা স্বর্গীয়া মায়ারানী মণ্ডল তাদের আত্মার মঙ্গল কামনা করে আমরা হরিকথার বিরাম এখানেই দিলাম। জয় জয় শ্রীরাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়, শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়, শ্রী বেদব্যাস ভগবান কি জয়, শ্রী শুকদেব গোস্বামী পাদ কি জয়, শ্রী পরীক্ষিত মহারাজ কি জয়, শ্রী শ্রী গোপী গীত কি জয়, শ্রীমতী রাধা রানী কি জয়, আপন আপন শ্রী গুরু মহারাজ কি জয়, শ্রী স্বরূপ দামোদর দাসজী মহারাজ কি জয়, আজকের আনন্দ কি জয়, সমস্ত ভক্ত বৃন্দ কি জয়, সমস্ত মাতৃমণ্ডলী কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।